ক্লাস 12-কে নিষ্কৃতি পড়াচ্ছিলাম সপ্তম পরিচ্ছেদ। আমরা 37 পৃষ্ঠার প্রথম দিকে কয়েকটা লাইন পড়েছিলাম, একটা দুটো তিনটে অনুচ্ছেদ। আমরা এই পর্যন্ত পড়েছিলাম আগের দিন যে ক্ষিতিশ যখন কণিকে অ্যাপেলোর পুলে অর্থাৎ কমলদিঘিতে ট্রেনিং করাচ্ছিল, অনুশীলন করাচ্ছিল, সেই সময় অ্যাপেলো থেকে অমিয়ার বেলা বেরিয়ে এসে কণিকে দেখে কিছু অপমানকর কথা শোনালো। অমিয়া বলল কণিকে দেখিয়ে, বেলাকে বলল যে জলের মধ্যে পড়লে ওই মেয়েটা আমার পা ধোয়া জল খাবে। আগের দিন বলেছিলাম এই কথাটা কণিকে সাঁতার শেখানোর ক্ষেত্রে ক্ষিতিশের একটা বিরাট অস্ত্র হয়ে থাকলো, সেটা আমরা পরে জানতে পারবো, এরপর থেকে আমরা পড়ব। প্রায় 10:45 বাজার নিয়ে ফিরতে আজ দেরি হবেই। ক্ষিতিশ ব্যস্ত হয়ে হাঁটছে পেছনে কণি। একটা অস্টিন ফুটপাথ ঘেঁষে ক্ষিতিশের পাশে দাঁড়ালো, জানলা দিয়ে বেরিয়ে এলো বিষ্টুধরের মুখ। ও ক্ষিতিশবাবু, আপনাকে খুঁজছি, যে যে স্পিচটা লিখে দিলেন সেটা কেমন যেন ঠিক বাগে আনতে পারছি না, একটু ডিসকাশন করলে ভালো হতো, আজকেই তো বিকেলে সভা, কিন্তু আমার যে এখনই বাজার করে বাড়ি পৌঁছাতে হবে। আরে গাড়িতে উঠুন, বাজার সেরে গাড়িতেই পৌঁছে দিয়ে ডিসকাসটা করে ফেলব। বিষ্টুধর মোটরের দরজা খুলে দিল ব্যস্ত হয়ে, ক্ষিতিশ গাড়িতে উঠছে তখন জামাই টান পড়ল। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, ব্যস্ত হয়ে ক্ষিতিশ গাড়িতে উঠছে তখন জামাই টান পড়ল। জামাই টান পড়ার অনেক কারণ আছে, কিছুটা পড়ার পর বোঝা যাবে, এর প্রসঙ্গটা আগেও কিছুটা আলোচিত হয়েছে। ব্যস্ত হয়ে ক্ষিতিশ গাড়িতে উঠছে তখন জামাই টান পড়ল, খাবারের কি হবে? কণি পেছন থেকে জামা টেনে ধরে ক্ষিতিশকে কথাটা বলল। ক্ষিতিশ এর আগে তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে প্রতিদিন ডিম, কলা, টোস্ট তাকে দেবে, একটা লোভ দেখিয়েছিল, সেইটা কণির মনে আছে। কিন্তু ক্ষিতিশ সেটা সেদিন থেকেই দেবে ঠিক করে নিয়ে ভুলে গিয়েছিল, তাই কণি তাকে মনে করিয়ে দিতেই তার জামা ধরে টানলো। ক্ষিতিশ যখন বিষ্টুধরের গাড়িতে উঠতে যাচ্ছিল, ও তোর ডিম কলা, ক্ষিতিশ বিব্রত হয়ে একটু অপ্রস্তুত হয়ে গেল। বিব্রত মানে একটু অপ্রস্তুত হয়ে কি বলবে ভেবে পেল না। আমাকে বরং পয়সাটা দিয়ে দিন, কিনে নেব, কথা না বলে ক্ষিতিশ পকেট থেকে একটা টাকা বার করে কণির হাতে দিয়ে বলল, বিকেলে ঠিক সময় আসিস। গাড়ি চলতে শুরু করলে বিষ্টুধর জিজ্ঞাসা করল, কে মেয়েটা? আমার ভবিষ্যৎ, ক্ষিতিশ হেসে বলল। আমার ভবিষ্যৎ, ক্ষিতিশ হেসে বলল, এই লাইনটাও খুব ইম্পর্টেন্ট। এই আমার ভবিষ্যৎ কেন বলল ক্ষিতিশ, এর উত্তর খুঁজতে গেলে আমাদের অনেক পরিচ্ছেদ আগে গিয়ে এর উত্তর খুঁজতে হবে। অর্থাৎ ক্ষিতিশকে জুপিটার থেকে যেভাবে অপমান করে তাড়ানো হয়েছে, সেই সব প্রসঙ্গগুলো তুলে ক্ষিতিশ এর যোগ্য জবাব দেওয়ার জন্য যে চেষ্টাগুলো করে চলেছে কণিকে অবলম্বন করে, সেই সব দিয়ে এর উত্তর করতে হবে কেন বলেছে। অর্থাৎ সেই কণিকে তৈরি করার ওপরে নির্ভর করছে ক্ষিতিশের হারানো সম্মান ফিরে পাওয়া। সুতরাং এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। লীলাবতী যথারীতি তালা দিয়ে বেরিয়ে গেছে। ক্ষিতিশ রান্নার উদ্যোগ না করে বিষ্টুধরকে নিয়ে বারান্দায় বসল। বিশু আর খুশি এগিয়ে এলো ক্ষিতিশকে দেখে। বিষ্টু কুকড়ে গিয়ে বলল, ও ও ও দুটোকে শোনান, দেখলে গা শিরশির করে। বিড়াল দুটিকে ক্ষিতিশ ছোট্ট ধমক দিতেই ওরা বারান্দা থেকে নেমে গেল। তখন বিষ্ণুধর বলল, দারুণ ট্রেনিং তো, অর্থাৎ ক্ষিতিশের একটা কথাতেই চলে গেল। ওদের ভালোবাসি তাই কথা শোনো, ভালোবাসলে সব কিছু করিয়ে নেওয়া যায় মানুষকে দিয়েও। ক্ষিতিশ একজন, কেন এই কথাটা বলল, ক্ষিতিশ একজন সাঁতারের শিক্ষক, কোচ, কিভাবে ছাত্রদের কতখানি শাসন, কতখানি ভালোবাসা, সবকিছু শাসনের মধ্যেও নিশ্চয়ই ভালোবাসাটা জড়িয়ে থাকে বলেই সে খুব ভালোভাবে জানে কতটুকুর প্রয়োগ করার মধ্যে দিয়ে একজন ছাত্রর কাছ থেকে তার সেরা জিনিসটা আদায় করে নেওয়া যায়। অর্থাৎ শাসন থাকলেও স্নেহটাই বেশি থাকে, ভালোবাসাটাই বেশি থাকে, এবং সেটা দিয়ে যে ও এর আগে অনেক সাঁতারের ছাত্রছাত্রী তৈরি করেছে তার থেকেই কথাটা বলল। তার মানে মানুষ আর জানোয়ারকে এক লাইনে ফেলছেন? তা কেন, জানোয়ার দেখলে মানুষের গা শিরশির করে, কিন্তু মানুষ দেখলে জানোয়ারের করে কিনা আমি জানি না। এখানে বিষ্ণুধরকে একটু বিদ্রুপ করলো, ব্যঙ্গ করলো বিষ্ণুধর, সেটা বুঝতে পারলো। অয় অয় অমনি ত্যাড়ামেকা কথা শুরু হয়ে গেল, বলতে বলতে বিষ্ণুধর পকেট থেকে বক্তৃতা লেখা কাগজটা বার করলো। আমি দাগ দিয়ে রেখেছি জায়গাগুলো, রাস্তায় রবারের বল ফাইনাল, চিফ গেস্ট বিনোদ ভর, বুঝলেন না, ওর দলের ছেলেরা থাকবে, মানে সেই দিনের সবাই, ফস করে যদি কিছু প্রশ্ন করে বসে আর যদি জবাব দিতে না পারি তাহলে আওয়াজ খাবো, বেইজ্জত হব, অসম্মানিত হব। রাস্তায় ফাইনাল বল কথাটার মানে, রাস্তায় রবারের বল ফাইনাল কথাটার মানে, মানে রাস্তায় যেসব ছেলেগুলো এখন বিষ্ণুধর সে ভোটের প্রচার করছে, সে ভোটে দাঁড়াবে, জনসাধারণের মন জয় করবার চেষ্টা করছে। এখন কি কিভাবে জনসাধারণের মন জয় করা যায় তার একটা ভাষণ সে ক্ষিতিশকে দিয়ে লিখিয়ে নিয়েছে। আবার খেলোয়াড় মানে খেলাধুলার জগতের আলোচনা দিয়ে সে ঢুকতে চায়, কারণ চিফ গেস্টটা যে বিনোদ ভর, অর্থাৎ বিনোদ ভরও কোনো, আমরা জানি এর আগে যে জুপিটার ক্লাবের প্রেসিডেন্ট, কাজেই রাস্তায় যেসব বাচ্চা খেলে বেড়ায় তাদের হয়তো রবারের বল টল দেওয়া হবে যাতে ওরা খেলার একটা সরঞ্জাম পায়। ক্ষিতিশ কাগজটা মন দিয়ে পড়ে বলল, কি জানতে চান বলুন। ওই যে লিখেছেন না, ট্যালেন্ট ঈশ্বরের দান, বিষ্ণুধর বলছে, সেটা ফুটিয়ে তোলা যায় কিন্তু তার বদলি হিসেবে কোনো কিছুই সেই জায়গায় বসানো যায় না। যার মধ্যে ট্যালেন্ট আছে সেটা যদি সে ব্যবহার না করে তাহলে তাকে অপরাধী হিসেবে গণ্য করতে হবে। এটা ক্ষিতিশ তার ভাষণে সে কাগজটাতে লিখেছিল, সেই জন্য এটা ইনভার্টেড কমার মধ্যে আছে। এইটুকু বিষ্ণুধর পড়ার পরেই এবার ক্ষিতিশকে প্রশ্ন করছে, কিন্তু আমার কথা হচ্ছে আমাদের দেশে বহু ট্যালেন্টওয়ালা লোক আছে যারা শুধু খাওয়া পড়ার ধান্দাতেই হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। সব আগে মানুষের দরকার বেঁচে থাকা, এটা তো মানে ক্ষিতিশ ঘাড় নাড়লো, অর্থাৎ সায় দিল। তখন আবার বিষ্ণুধর বলতে লাগলো, রাশিয়া টাশিয়ায় বড় বড় খেলোয়াড়দের খাওয়া পড়ার চিন্তা করতে হয় না, গভর্নমেন্ট তাদের গুরুত্ব স্বীকার করে স্টেটই তাদের সব কিছু দেয়। সেই রকম আমাদের দেশেও গভর্নমেন্টকে দেখা উচিত যাতে প্লেয়াররা খাওয়া পড়ার চিন্তা থেকে মুক্ত থাকতে পারে, এসব কথা একটু বলা দরকার, বুঝলেন না। পাবলিক এখন লেফটিস্ট ধরনের, তো লেফটিস্ট বামপন্থী মনোভাবাপন্ন, অর্থাৎ লেফটিস্ট যারা তারা ওই গরিব মানুষের কথা বলে, গরিব মানুষের পাশে দাঁড়ায়, গরিব মানুষের প্রতি সহানুভূতি দেখায়, গরিবের একটা সংগঠন বামেদের। কিন্তু ভারত বা বাংলা তো কমিউনিস্ট দেশ নয়, এখানে গণতন্ত্র। যে সময় গল্পটা লেখা হচ্ছে আমরা জানি তৃণমূল আসার আগে আমাদের বাংলাকে কমিউনিস্টরাই শাসন করত, কিন্তু গল্পটা যখন লেখা হয়েছিল তখন কমিউনিস্ট শাসনে বাংলা ছিল না, কংগ্রেসের শাসনে ছিল। কিন্তু ভারত বা বাংলা তো কমিউনিস্ট দেশ নয়, এখানে গণতন্ত্র। এখানে প্লেয়ারকে সব কিছুরই জন্যে লড়তে হবে, গণতন্ত্রে এই স্বাধীনতাটা আছে, লড়াইয়ের স্বাধীনতা। আপনি কি সব কিছুরই মানে খাওয়া পড়ার জন্য জানোয়ারের মতো কামড়াকামড়ি করে বাঁচতে চান? বিষ্ণুধর বলল। তখন ক্ষিতিশ উত্তর দিচ্ছে, মানুষ হিসেবে নিশ্চয়ই চাই না, কিন্তু সুইমিং কোচ হিসেবে হ্যাঁ চাই। মানুষ যে সাধারণ মানুষ যে খাবার জন্য কামড়াকামড়ি করবে এরকম আমি চাচ্ছি না, চাচ্ছি সুইমিং কোচ হিসেবে, অর্থাৎ একটা সাঁতারুকে, প্রকৃত সাঁতারু হয়ে, একজন প্রতিদ্বন্দ্বী হয়ে, কম্পিটিটর হয়ে গড়ে উঠতে গেলে সমস্ত লড়াই করেই বেঁচে থাকতে হবে। যা বাধা বিপত্তি, সে খাওয়া পড়ার বাধা হোক, কোচিংয়ের ট্রেনিংয়ের বাধা হোক, আর আনুষঙ্গিক তার সঙ্গে অন্যান্য যা কিছু বাধা আছে, সেই বাধার বিরুদ্ধে লড়াই করে তাকে এগিয়ে আসতে হবে। এইটা আমি চাই, তিতিশ বলল। আরামে সব জিনিস পাওয়া যায় না, বুঝলেন? আপনার পাবলিককে বলবেন যে একটা সুইমারকে খেটে যন্ত্রণায় ছটপট করতে করতে উঠতে হয়। পড়ুন পড়ুন লেখাটা, পড়ুন তো। ক্ষিতিশ উত্তেজিত হয়ে বারান্দায় পাঁচারি শুরু করলো। বিষ্ণুধর ভীরু চোখে ক্ষিতিশের দিকে এবং বিষু খুশির, মানে ক্ষিতিশের পোষা বিড়াল দুটোর দিকে একবার তাকিয়ে নিয়ে পড়তে লাগলো। এটা যেটা পড়ছে সেটা ক্ষিতিশ লিখে দিয়েছে। বিরাট বিরাট খেলোয়াড়ের গৌরবের ছটায় আলোকিত হয় তার দেশ। যদি প্রশ্ন করি অস্ট্রেলিয়ার কথা উঠলে সব আগে কাদের নাম আপনার মনে ভেসে উঠবে? নিশ্চয়ই ডন ব্র্যাডম্যান, ডন ফ্রেজার, কেন রোজওয়ালের নাম। কিন্তু যদি বলি ব্রাজিলের প্রধানমন্ত্রীর নাম কি, পারবেন কেউ বলতে? কিন্তু পেলের নাম আপনারা সবাই শুনেছেন, পেলের জন্যই ব্রাজিল বিখ্যাত। ইথিওপিয়া ছোট্ট একটা দেশ, গরিব দেশ, অখ্যাত দেশ, কিন্তু বিকিলা যখন দৌড়ালো দেশটা বিখ্যাত হয়ে গেল। অর্থাৎ বিকিলা একজন স্প্রিন্টার, রানার, সে দৌড়ে অলিম্পিকে মেডেল এনে তার দেশকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিল, এবং সেই দেশটার বিকিলার সঙ্গে সঙ্গে সেই দেশটার কথাও সারা পৃথিবীর মানুষ জানল। বিষ্ণুধর দম নেবার জন্যে থামলো, ক্ষিতিশ দাঁড়িয়ে পড়ে এক মনে শুনছিল, বলল। ক্ষিতিশ বলছে এবার, কিন্তু শুধু মেডেল দেওয়া জল খেয়ে আপনার কি আমার চলবে না? অর্থাৎ একটা মেডেল নিয়ে এলাম, মেডেল ধুয়ে আমাদের পেটের খিদে মেটালাম, বা আমাদের যা যা প্রয়োজনীয় সেইগুলো মেটালাম, তা হয় না। কিন্তু মেডেল তুচ্ছ ব্যাপার, কিন্তু একটা দেশ বা জাতির কাছে মেডেলের দাম অনেক, হিরোর দাম অনেক। কারণ ওই মেডেলটায় একটা দেশ বা জাতিকে বা তার যে নায়ক তাকে সারা পৃথিবীর কাছে পরিচিতি এনে দিয়েছে, তাকে খ্যাতির শীর্ষে একদম উঁচুতে তুলে দিয়েছে। সুতরাং একটা দেশ বা জাতির কাছে মেডেলের দাম অনেক। দেশের ছেলে মেয়েদের কাছে একজন হিরো, সে সাঁতরুই হোক আর সেনাপতিই হোক, আদর্শ স্থাপন করে। একজন সাঁতারু বা একজন সেনাপতি আইডল হয়ে যায়, আদর্শ ব্যক্তিতে পরিণত হয় দেশবাসীর কাছে, একটা জাতির কাছে। কিন্তু দুজনের মধ্যে পার্থক্য আছে। কিরকম পার্থক্য? ক্ষিতিশ বলছে, তবু ওদের মধ্যে তফাত আছে। তফাত মানে পার্থক্য। বড় সাঁতারু জীবনের ও প্রাণের প্রতীক, আর সেনাপতি মৃত্যুর ও ধ্বংসের। জীবনের ও প্রাণের প্রতীক, অর্থাৎ একটা সাঁতারুকে দেখে দেশবাসী উজ্জীবিত হয়, কারণ সে একজন স্পোর্টসম্যান। সে সাঁতারুই হোক, ফুটবলারই হোক, ক্রিকেটারই হোক, তাকে দেখে অনুপ্রেরণা পায়, উৎসাহিত হয় জীবনে একজন শ্রেষ্ঠ ব্যক্তিতে পরিণত হওয়ার জন্য। আর সাঁতারুর মধ্যে থাকে প্রাণের প্রতি, জীবনের প্রতি, তার খেলোয়াড় সুলভ মনোভাব, তার খেলোয়াড় সুলভ অ্যাক্টিভিটি, সক্রিয়তা একটা দেশ, জাতি বা দেশের মানুষকে উজ্জীবিত করে। কিন্তু সেনাপতি শুধু মৃত্যু আর ধ্বংস দিয়ে খ্যাতি লাভ করে। সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে। যুদ্ধজয়ী সেনাপতি সমীহ পায়, সমীহ মানে খাতির পায়। সেই খাতিরের মধ্যে, সেই সমীহের মধ্যে ভয় মিশ্রিত থাকে মানুষজনের, আবার ঘৃণাও পায়। ভয়টা আছে বলে কেউ কেউ আবার তাকে ঘৃণাও করে। কিন্তু বিরাট সাঁতারু সারা পৃথিবীকে প্রেরণা দেয়, শুধু সাঁতারু নয় সব। আপনি সেটাই বিষ্ণুধর বলে দিল, আপনি খালি সাঁতারু সাঁতারু বলছে কেন? ফুটবলার, ক্রিকেটার এদের নাম করুন, বাঙালিরা যা ভালোবাসে মিটিংয়ে তাই তো বলবো, যা খুশি বলুন, কিছু যায় আসে না। আপনি সাঁতারুও বলতে, সাঁতার নিয়েও বলতে পারেন, ফুটবল নিয়েও বলতে পারেন, ক্রিকেট নিয়েও বলতে পারেন, বা অন্যান্য যে খেলাগুলো আছে তা নিয়েও বলতে পারেন। মোটমাট খেলোয়াড়রা পৃথিবীকে নানা দিক থেকে উৎসাহিত করে। তাই ক্ষিতিশ বলল, যা খুশি বলুন, কিছু যায় আসে না, শুধু বলবেন যারা আমাদের জন্য প্রাণ নিয়ে আসে আমরা তাদের অবহেলা করি, আমাদের দেশ তাদের অবহেলা করে, আমাদের সমাজ তাদের অবহেলা করে, ভুলে যায় তাদের খাদ্য দরকার, মাথার ওপর ছাদ দরকার, খড়ের চালা যদি হয় তাও, সামান্য একটা খড় বা টালির চালা দিয়েও যদি তার মাথায় একটা, মাথা গোঁজার একটা জায়গা করে দেয়া যায় তাও দরকার হয়ে পড়ে। কারণ এই রকম অবস্থা থেকেই আমাদের দেশে বহু বড় বড় খেলোয়াড় তৈরি হয়েছে, এসেছে। আবার এই রকম খাবারের অভাবে বা উপার্জনের জন্য অনেক ট্যালেন্ট, অনেক প্রতিভা নষ্ট হয়ে গেছে, সেরকমও ঘটেছে। আমরাই বাধ্য করি তাদের উচ্চ বৃত্তি করতে। উচ্চ বৃত্তি মানে যাদের খেলাধুলোর মধ্যে দিয়ে বিরাট কিছু হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু অভাব, অনটন, পেটের খিদে তাদেরকে আমরা একটা অত্যন্ত নিকৃষ্ট, নিম্নমানের কাজের মধ্যে দিয়ে জীবিকা অর্জন করতে হয়। অথচ সে যদি সুযোগ সুবিধা পেত, তার যদি অভাব না থাকত, তাহলে সে অনেক বড় প্লেয়ার হতে পারত। এই উঞ্চ বৃত্তি কথাটার মানে হচ্ছে খুব নিকৃষ্টতম, অর্থাৎ খুব হীন কাজ করে জীবিকা উপার্জন করাকে বলে উঞ্চ বৃত্তি। আমরাই তাদের শেখাই চালাকি করতে, মিথ্যে বলতে। এইসব বলার পর আপনার লাইনের কথাবার্তায় চলে আসবে। আমরাই তাদের শেখাই চালাকি করতে, মিথ্যে বলতে। কেন? কারণ বেঁচে থাকতে গেলে কত চতুরতা দেখাতে হয়, কত মিথ্যের আশ্রয় নিতে হয়, কত মানুষকে ঠগাতে হয়, কত কুটিলতা, জটিলতার মধ্যে দিয়ে এগিয়ে চলতে হয়। এগুলো আমাদের জন্যেই হয়। এগুলো কোথা থেকে আসে? অভাব, অনটন থেকে আসে। তারপর ক্ষিতিশ বলল, এইসব বলার পর আপনার লাইনের কথাবার্তায় চলে আসবেন, খুব কড়া কড়া কথায় গভর্নমেন্টকে এক হাত নেবেন। তাহলে একটু গুছিয়ে লিখে দিন, আমার যেন কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে মাথার মধ্যে। ক্ষিতিশ ভ্রুকুটি করে তাকালো, একটু বিরক্ত বোধ করল। বিষ্ণুধর তাড়াতাড়ি বলল, এই জন্যে নিশ্চয়ই ফি দেবো, মানে আপনাকে পারিশ্রমিক দেবো। ক্ষিতিশ তখন সঙ্গে সঙ্গে বলল, ফি চাই না, একটা চাকরি চাই, যে কোনো চাকরি, অন্তত সদ্দেরেক টাকা। কেন কথাটা বলল? এখন ক্ষিতিশ সম্পূর্ণ বেকার, কোনো উপার্জন নেই। তার স্ত্রী লীলাবতী সেই প্রজাপতি টেলারিংয়ের দোকান থেকে যে উপার্জন করে তার দিয়ে তাদের দুজনের সংসার চলে। ক্ষিতিশের কোনো রকম আয় নেই, উপার্জন নেই। অথচ কণিকে তৈরি করতে হবে, কণিকে একটা টাকা করে এখন দিতে হবে, এবং সেই টাকাটার জন্য তার একটা চাকরি চাই, প্রতিদিনের একটা উপার্জন চাই। তাই বলল, ফি চাই না, একটা চাকরি চাই, যে কোনো চাকরি, অন্তত সডেরেক টাকার চাকরি। বিষ্ণুধর অবাক হয়ে তাকিয়ে বলল, কোথায় পাবো? আপনার তো ব্যবসা আছে, আমার এখন নিয়মিত টাকার দরকার। এইভাবে বক্তৃতা তো সারা জীবন লেখা যাবে না,
আচ্ছা আমি দেখবোক্ষণ। আধ ঘন্টার মধ্যেই ক্ষিতিশ লিখে দিল, অর্থাৎ সেই বক্তৃতার কাগজটা কারেকশন করে সংশোধন করে যা লেখার লিখে দিল। বিশ্বধর চলে যাওয়ার পর রান্না চাপিয়ে দিল উঠোনের দেওয়ালে গাঁথা বড় হুঁকে, রবারের দুটো দড়ির প্রান্ত আংটার বেঁধে আটকাবার কাজে লেগে পড়ল, রবার দুটোর অপর প্রান্তে দুটো হাতল, এই রবার পুলি টেনে ব্যায়াম করবে কনি, অর্থাৎ কনির ফ্রি হ্যান্ড এক্সারসাইজের ব্যবস্থা করছে। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা ওয়েট নিয়ে যা যা সাঁতারের কাজে প্রয়োজন হয় তার ব্যবস্থা করছে। কাজটা শেষ করে সে ছোট পাশ বালিশের মতো চটের থলে সের দশেক বালি দিয়ে ভরতে শুরু করলো। ফ্রি হ্যান্ড ব্যায়ামের সময় এই ওজন ঘাড়ে নিয়ে কণিকে ব্যায়াম করতে হবে। লীলাবতী বাড়িতে ঢুকে ক্ষিতিশের কাজ দেখে অবাক হয়ে বলল, এগুলো আবার বার করলে, ব্যাপার কি? কণির জন্য কে কণি? একটা মেয়ে, ওকে তৈরি করব, মেয়েটার মধ্যে জিনিস আছে, একেবারে আঁকাড়া মাটি, আঁকাড়া। কথাটার মানে হচ্ছে তুষ বা ধান থেকে চাল বের করা হয়নি এমন অবস্থায় যে ধানটা থাকে তাকে আঁকাড়া বলে। অর্থাৎ কেন কণিকে বলল আঁকাড়া? কারণ কণি অন্য কারো হাতে পড়েনি, অন্য কোনো কোচের হাতে পড়ে ভুলভাল কিছু এখনো সাঁতার শেখেনি, ও এখন নরম তুলতুলে একটা মাটি হয়ে আছে। তাই ওকে যেমনভাবে ট্রেনিং দেবে ক্ষিতির সেইভাবেই তৈরি হবে। আর যদি অন্য কোনো ট্রেনারের হাতে পড়ে যদি ভুলভাল কিছু শিখে ফেলতো তাহলে সেগুলোকে শুধরে নিয়ে তাকে আবার ঠিক পথে আনতে ক্ষিতিশের কষ্ট হতো। ক্ষিতিশ কণির মধ্যে ক্ষিতিশ সমস্ত রকম ওর গুণগুলো লক্ষ্য করেছে, ওর মনের মধ্যে যে জেদ আছে, পরিশ্রম করবার ক্ষমতা আছে, একটা রাগ রোগ আছে, মান অপমানের জ্ঞান আছে। সুতরাং ওকে দিয়ে যেমনভাবে সে অনুশীলন করাবে, ট্রেনিং দেবে, প্রশিক্ষণ দেবে, সেরমভাবেই সে তৈরি হবে। সেটা ক্ষিতিশ বুঝতে পেরেছিল, তাই বলে একেবারে আঁকাড়া মাটি গড়তে পারলে দারুণ সুইমার হবে, তোমাকে এনে দেখাবো, ভীষণ গরিব। লীলাবতী ঘরে ঢুকে গেল, ক্ষিতিশ ঘরের দরজার কাছে দাঁড়িয়ে বলল, ভীষণ গরিব, খেতে পায় না, ভাবছি এখানেই ওর খাওয়ার ব্যবস্থা করব। কথাটা লীলাবতী শুনল, কিন্তু সঙ্গে সঙ্গে সে কিন্তু লীলাবতী সাবধান হয়ে গেল, সঙ্গে সঙ্গে সে চিন্তা করে ফেললো, তার মাথায় খেলে গেল তার সংসারের খরচ খরচা, এক বাইরের একটা মেয়েকে সুইমার তৈরি করার জন্যে, ভালো সুইমার তৈরি করার জন্যে এই যে ক্ষিতিশ তার পেছনে পরিশ্রম করছে, তাতে কতদূর সুইমার হবে না হবে সেটা অজানা, তার জন্যে ক্ষিতিশ যে খরচা খরচ খরচা করবে তাতে তার সংসারের টানাটানি পড়তে পারে। সঙ্গে সঙ্গে লীলাবতী উত্তর দিচ্ছে। ঘরের মধ্যে থেকে লীলাবতীর শুকনো কঠিন স্বর ভেসে এলো, ঘরটা নেওয়াই ঠিক করলুম, ওরা রাজি হয়েছে, 5,000 টাকা সেলামিতে, এখন টেনে টুনে চলতে হবে, বাজে খরচ একদম বন্ধ, একটা নতুন ঘর নেওয়া হচ্ছে, নেয়ার চেষ্টা করছে লীলাবতী, তার এখন ব্যবসা টেলারিংয়ের ব্যবসা অনেক বেড়েছে, বড় ঘর চাই, হাতিবাগানে একটা ঘরের সঙ্গে কথা বলছে, ঘরের মালিকের সঙ্গে ঠিকও হয়ে গিয়েছে, 5,000 টাকা সেলামি দরকার, তখনকার দিনে 5,000 টাকা অনেক, 1 টাকায় যখন ডিম পাউরুটি কলা হয় তখন 5,000 টাকার দাম সেই যুগে অনেক ছিল। লীলাবতী শুনিয়ে দিল তার সংসারের টাকার দরকার, অর্থাৎ সে কোনো মতেই রাজি নয় কণিকে বাড়িতে রেখে তার খাওয়া পড়ার ব্যবস্থা নেওয়া। ক্ষিতিশ আর কথা বাড়ালো না, বিকেলে অ্যাপেলোয় গিয়ে দেখল কণি আসেনি। পরদিন সকালে কণি এলো 1 ঘন্টা দেরিতে, ক্ষিতিশ রেগে তাকে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই কণি বলল, খাবারের বদলে বরং আমাকে রোজ 1টা করে টাকা দেবেন। ক্ষিতিশের রাগটা মুহূর্তে অবাক হয়ে গেল, খুব ইম্পর্টেন্ট লাইন এইটা, ক্ষিতিশের রাগটা মুহূর্তে অবাক হয়ে গেল, রাগ হয়েছিল কেন সেটাও বলতে হবে, অবাক হয়ে গেল কেন, রাগ হয়েছিল, ঠিক টাইমে আসেনি, দেরি করে এসেছে। ডিসিপ্লিন একটা বিরাট ব্যাপার, বিশেষ করে খেলাধুলো, পড়াশোনা, গান বাজনা, এতে শৃঙ্খলা না থাকলে কোনো কিছুই এগোয় না। অর্থাৎ ক্ষিতিশের মতো প্রশিক্ষক তার প্রশিক্ষণের সমস্ত কিছু কাঁটায় কাঁটায় হিসেব বুঝে নেন, তাতেই তার রাগ, কারণ কোনই দেরি করে এসেছে। কিন্তু যখনই বলল কাল আগের দিন যেমন টাকা দিয়েছিল 1 টাকা, তার ডিম পাউরুটি কলার জন্য, কেন কোনির একটা নিউট্রিশন পুষ্টির জন্য, পরিশ্রম করতে গেলে ভালো খাবার দাবারের দরকার হয়। কিন্তু যখনই বলল যে আমাকে খাবার ওই ডিম টোস্ট কলার বদলে 1 টাকা দেবেন, তখনই সে অবাক হয়ে গেল, এ আবার কি, তার মানেটা কি? তার মানে রোজ 1টা করে টাকা দিতে হবে আমাকে, রোজ 1টা করে টাকা দিতে হবে আমাকে তুই সাঁতার শিখবি বলে? এটা কি আমার পিতৃদায়? অর্থাৎ আমার বাবার আত্মা তোকে টাকা না দিলে শান্তি পাবে না স্বর্গে, তার জন্য তোকে টাকা দিতে হবে? বিদ্রুপ করল। সঙ্গে সঙ্গে কোনি বলল, অত খাটাবেন আর খেতে দেবেন না? অর্থাৎ কোনি টাকাটা নিয়ে বাড়ি নিয়ে যায়, ওখান থেকে ওর বাড়ির প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, চাল ডাল ইত্যাদি কিনে তার ভাই বোন মা সবাই মিলে খায়। এটা করলে তো ক্ষিতিশের হবে না। ক্ষিতিশ কোনিকে তৈরি করতে চায়, তার জন্যে বরাদ্দ যে খাবার দাবার, তাতে যদি অন্য লোকে ভাগ বসায় তাহলে কোনির ভাগ্যে জুটবে কি? কোনির সে পুষ্টিটা তো হবে না, ক্ষিতিশের টাকাটাই খরচ হয়ে যাবে। অর্থাৎ অথচ ক্ষিতিশের কাছে 1টা টাকার দাম অনেক। অত খাটাবেন আর খেতে দেবেন না, কোনি বলল। কোনির মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ক্ষিতিশ হেসে ফেললো, কোনিও হাসলো, দুজনের মধ্যে নিঃশব্দে যেন একটা বোঝাপড়া হয়ে গেল, দুজনের মধ্যে নিঃশব্দে যেন একটা বোঝাপড়া হয়ে গেল। খুব ইম্পর্টেন্ট লাইন। বোঝাপড়াটা কি হলো? হেসেই বা ফেললো কেন ক্ষিতিশ? ক্ষিতিশও হাসলো, কোনিও হাসলো। এই নিয়েই গুরু শিষ্যের একটা সম্পর্ক, একটা আন্তরিকতা তৈরি হয়ে গেল। বোঝাপড়াটা কেমন হলো? কোনি বুঝে গিয়েছে ক্ষিতিশকে, যে কোনিকে সে কিছুতেই ছাড়বে না, কারণ কোনির মধ্যে বিরাট সম্ভাবনা সে দেখেছে। ক্ষিতিশ এটা বুঝতে পারলো যে কোনি তাকে ভালো মতো বুঝে গিয়েছে, তাই জন্যে সে জুলুম করে তার কাছ থেকে টাকা আদায় করে নিতে চায়। আর ক্ষিতিশও বুঝে গেল কোনিকে ছাড়লে তার চলবে না, কারণ এই রকম সম্ভাবনাযুক্ত, যার মধ্যে বিরাট একটা প্রতিভা সম্ভাবনা লুকিয়ে আছে, এরকম মেয়ে পাওয়া কঠিন, লাখেও এরকম মেলে না। সুতরাং এই বোঝাপড়াটা, দুজনা দুজনকে যে ছাড়তে কিছুতেই চায় না বা ছাড়বে না, এইটা ভেবেই দুজনের চোখাচোখি একটা বোঝাপড়া হয়ে গেল, সেই জন্যে দুজনাই হেসে উঠল। ক্ষিতিশ বললে, তুই একটা আস্ত শয়তান, আমাকে চিনে ফেলেছিস দেখছি, দাঁড়া তোকে আগে সাঁতারের মজাটা পাইয়ে দিই, তারপর দেখব জলে নামিস কি নামিস না। এখন আমি তোকে খাটাচ্ছি, তখন তুই খাটার জন্য পাগল হয়ে উঠবি। এটা কিন্তু সব ক্ষেত্রে, যখন আমি আমার যে যে চর্চা, যে অনুশীলনটা, যে প্র্যাকটিসটা আমি যে বিষয়ে করছি, সেই প্র্যাকটিস থেকে আমি যখন আমি নানা রকম সৃষ্টি করতে পারছি, আমার ইচ্ছা মতো আমি খেলাধুলার জগতে যেমন, বা গান বাজনার জগতে যেমন, বা পড়াশোনার জগতে যেমন, বা ছবি আঁকার জগতে যেমন, আমি যখন আমার দক্ষতাটা আস্তে আস্তে তুলতে তুলতে অনেক দূর নিয়ে যাচ্ছি,
আমি যখন আমি এক্সপার্ট হয়ে উঠছি, সেরা হয়ে উঠছি, দক্ষ হয়ে উঠছি, তখন কিন্তু সেই বিষয়টার প্রতি প্রত্যেকটা ছাত্র ছাত্রীরই তার সেই বিষয়টার প্রতি আগ্রহ বাড়ে। মানে একটা চ্যালেঞ্জ তৈরি হয়, আমি অন্যজন আমি সবাইকে দেখিয়ে দেব, আমার কাছাকাছি কেউ আসতে পারবে না। আর এই নেশা থেকে প্রত্যেকে সেই বিষয়টাকে অনুশীলন করে, সাঁতারের ক্ষেত্রেও তাই। তাই বলল, দাঁড়া, এই নেশাটা যখন ধরে যাবে তখন তুই জল থেকে উঠতে চাইবি না। কোনি কথাগুলো শুনল মুখে অবিশ্বাসের ভাব ফুটিয়ে, কারণ কোনি তো এখনো সেই রকম এক্সপার্ট দক্ষ হয়নি। এখন কোনো প্রতিযোগিতামূলক কোনো সাঁতারে অংশগ্রহণ করলে সে সব থেকে শেষ হয়, বিচ্ছিরিভাবে হারে। তাই সে যে সেরা হয়ে উঠবে এটা তার কাছে তো এখন অবিশ্বাসের মতোই। চিতির সেটা লক্ষ্য করে আবার বলল, লেকে লেকে এক মাইল সাঁতারে যে মেয়েটার কাছে হেরেছিস তার নাম হিয়া মিত্র, নামটা মনে রাখিস। চূড়ান্ত অপমান অপমানিত হয়েছিল। চিতির জানে যে কোনির মধ্যে মান অপমান বোধ প্রচণ্ড। সেই দিনই যেদিন হিয়া মিত্রের কাছে ওই রকম নির্মমভাবে, হিয়া মিত্র ফার্স্ট হলো, ও লাস্ট হলো, কোনি লাস্টে পৌঁছালো, সেই দিনই ওর চোখ মুখের এক্সপ্রেশন দেখে, চোখ মুখের ভাবভঙ্গি দেখে ক্ষিতিশ বুঝে গিয়েছিল এর মধ্যে রোগ আছে, এর মধ্যে মান অপমান বোধ আছে। সেই কথাটা মনে করিয়ে দিল। আর দিতেই কি হলো সেটাও ক্ষিতিশ লক্ষ্য করলো, কোনির চোখ দুটো সরু হয়ে এলো, মুখ ঘুরিয়ে সে কস্টিউমের কাঁধের পটি ঠিক করতে লাগলো, অর্থাৎ সে জলে নামার জন্যে এবং যে কোনো কঠোর কঠিন অনুশীলন প্র্যাকটিস করবার জন্যে সে প্রস্তুত। হিয়া মিত্র তাকে চরম অপমান করেছে, হিয়া মিত্র বেঙ্গল চ্যাম্পিয়ন, হিয়া মিত্র ন্যাশনাল লেভেলে সাঁতার কাটে, কম্পিটিশনে নাম দেয়, সুতরাং তার কাছে অপমান হয়ে সে অপমান বোধটাও তার লেগেছে। আরও ক্ষিতিশ আরও খোঁচা দিল, মনে রাখিস অমিয়া বলেছে তোকে পা ধোয়া জল খাওয়াবে। উনি ঘুরে দাঁড়ালো, শীর্ণ দেহটা ঝাঁকিয়ে রুক্ষস্বরে বলল, কস্টিউম 7 দিনে আমি আদায় করব, অর্থাৎ এমন সাঁতার কাটব, আপনি যে আমাকে কস্টিউম দেবেন বলেছেন সে কস্টিউম আমি 7 দিনে আদায় করব, কিন্তু লাল রঙের আমি পরব না। অপমান বোধ থেকে বলল, সেই লেকে সে দেখেছে তাকে যে চরমভাবে হারিয়েছিল সেই হিয়া মিত্রের কস্টিউমের রং ছিল লাল। কিন্তু লাল রঙের আমি পরব না, আমার রং কালো। অমিয়ার বেলা 50 মিটার কোর্সে বোর্ড নিয়ে প্র্যাকটিস করছে, কোনি পাড়ের কাছাকাছি ক্ষিতিশে একদৃষ্টে তার দিকে তাকিয়ে দুই চোখে শুদ্ধ অনুমোদন আর কণ্ঠে বিড়বিড়, হারাম যদি কোথাকার বিড়বিড় করে বলছে, আমাকে নিয়ে এতদিন রসিকতা হচ্ছিল, দাঁড়া তোর ওষুধ আমি পেয়েছি, হিয়ামিত্তির হিয়ামিত্তিরই তোর ওষুধ। হিয়ামিত্তিরের নামটা তুলতেই কোনি যেভাবে তৈরি হয়ে নিল নিজেকে প্র্যাকটিস করবার জন্য, অনুশীলন করবার জন্য, সেটাতেই ক্ষিতি সমস্ত কিছু জেনে গেল। এইটুকু রাখলাম, সামনের দিন 7 সপ্তম পরিচ্ছেদটা খুব বড়, দুদিন লাগবে, আগামী দিন যদি তাড়াতাড়ি এটা শেষ করতে পারি সঙ্গে সঙ্গে 8ম পরিচ্ছেদটা ধরে নেব। আর একটা কথা বলি, আজকে এর থেকে তো প্রশ্ন দেবই ছোটো ছোটো বাড়িতে প্র্যাকটিসের জন্য, এবং এর সঙ্গে আমি একটা রচনা দেব, সেই রচনাটাও প্র্যাকটিস করবে। মনে রাখবে যে রচনা এমন ধরনের দিচ্ছে যে পরীক্ষা হলে মাথা খাটিয়ে লিখতে হবে, তাই আমি সেই ধরনের রচনাই দেব, তোমরা লিখবে 400 ওয়ার্ডের মধ্যে, আর তার সঙ্গে কিছু
ব্যাকরণ দেবো, এগুলোও প্র্যাকটিস করবে। আজকে ছুটি।